বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 2 জুন, 19 জ্যৈষ্ঠ এবং ফার্সি 12 খরদাদ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় pearstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 শান্ত অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের শান্ত ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যেকোনো সময় বিশ্বের যেকোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ্র-5 স্যাটেলাইটও একযোগে প্রচারিত হচ্ছে। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত রয়েছে। ইরানের বিরুদ্ধে সৌদি আরবের ফের ভিত্তিহীন অভিযোগ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ বৃদ্ধির ব্যাপারে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ইরানের প্রতিরক্ষা শিল্পের তরুণ বিজ্ঞানীরা চোখ দাঁধানো সাফল্য অর্জন করেছেন জানান সামরিক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। তিউনিশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে হামাস মুখপাত্রের সাক্ষাৎ, প্রতিরোধ যোদ্ধাদের পৃষ্ঠপোষকতা দেয়, ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। বাংলাদেশে এনআইডি ব্যবস্থাপনার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তরের নির্দেশ, তীব্র সমালোচনা করলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এবং ভারতে গৃহবধূ এবং অবিবাহিত তরুণেরও গর্ভ ভাড়া দিয়ে সারোগেট মা হতে বাধ্য হচ্ছেন বলে খবর। করোনায় কাজ হারিয়ে এমন দুর্দশা। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, প্রতিরক্ষা শিল্পের তরুণ বিজ্ঞানী ও কর্মকর্তারা চোখ দাঁধানো সাফল্য অর্জন করেছে। তিনি আজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্বালানি খাতের দুটি প্রকল্প উদ্বোধনের সময় একথা বলেন। জেনারেল বাকেরি আরও বলেন, ইরানি বিজ্ঞানীরা সবচেয়ে জটিল ও কঠিন প্রযুক্তি অর্জন করতে সক্ষম হয়েছেন। দখলদার ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের সংগ্রাম ও জিহাদ প্রসঙ্গে বলেন, সত্য ও মিথ্যার লড়াই ইতিহাসের সব পর্যায়ে ছিল এবং এখনও অব্যাহত রয়েছে। এই লড়াইয়ের ধরনে কেবল পরিবর্তন এসেছে, কিন্তু এটা সবসময় ছিল। তিনি বলেন, ফিলিস্তিনিরা আগে পাথর ছুড়ে প্রতিবাদ জানানো, এখন তারা গুলি ও রকেটের মাধ্যমে দখলদারদের জবাব দিচ্ছে। তারা এখন সামরিক পন্থায় প্রযুক্তির সাহায্যে লড়াই করছে। ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী সাইদ জালিলি বলেছেন, দেশের অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন। তিনি টেলিভিশনে দেওয়া বক্তব্যে নিজের নির্বাচনের ইশতেহার প্রকাশ করে বলেন, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি ও আবাসন সংকট সহ অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানের জন্য এই খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, ইরানের প্রচুর সম্পদ ও সম্ভাবনা রয়েছে এবং সেগুলোকে কাজে লাগিয়ে অর্থনৈতিক বিপ্লব করার জন্য উপযুক্ত কর্ম পরিকল্পনা প্রয়োজন। ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের এই প্রার্থী বলেন, এত সম্পদ ও সম্ভাবনা থাকতে আমাদের অর্থনৈতিক সংকট সমাধানের জন্য বিদেশিদের, বিশেষ করে শত্রুদের দিকে চেয়ে থাকার কোনো অর্থ হয় না। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক সচিব জালেলি বলেন, বর্তমানে যে পদ্ধতিতে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে তা এরই মধ্যে ব্যর্থ প্রমাণিত হয়েছে এবং এরকম দুর্বল পরিকল্পনা নিয়ে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব নয়। এদিকে ইরানের বিচার বিভাগের প্রধান ও ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, জনগণের সমস্যা সমাধান এবং দুঃখ হতাশা থেকে তাদেরকে মুক্তি দেওয়ার লক্ষ্যে তিনি এই বছরের নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি মঙ্গলবার তেহরানে এক বক্তব্যে আরও বলেছেন, দেশে কিছু কিছু ক্ষেত্রে অন্যায়, বৈষম্য ও দুর্নীতি বিরাজ করছে, যেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। রাইসি বলেন, সরকারি অফিস আদালত থেকে দুর্নীতির বিষ বৃক্ষ উপড়ে ফেলতে হবে। বিভিন্ন স্তরের জনগণ, বুদ্ধিজীবী ও উদ্যোক্তাদের অনুরোধে তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন জানিয়ে ইব্রাহিম রাইসি বলেন, জনগণের ডাকে সাড়া দিয়ে তাদের এই সমস্যা সমাধানে তিনি প্রেসিডেন্ট হতে চান। ইরানের প্রেসিডেন্ট প্রার্থী বলেন, দেশে বিরাজমান সমস্যা সমাধান তার হাতে না থাকলে তিনি প্রার্থী হতেন না। ইরানে আগামী 18 জুন ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তিউনিশিয়া সফররত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধি দল তিউনিসে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা রাউফ শেইবানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। হামাসের মুখপাত্র সামি আবু জোহরি তিউনিশিয়া সফরকারী প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন। সাক্ষাতে আবু জোহরি ও শেইবানি গাজা উপত্যকার উপর সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসন সহ ফিলিস্তিনিদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা ও মত বিনিময় করেন। ইরানের রাষ্ট্রদূত গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের বিজয়ে প্রতিরোধ আন্দোলনগুলোকে ইরানের পক্ষ থেকে অভিনন্দন জানান। সাক্ষাতে আবু জোহরি ফিলিস্তিনি প্রতিরোধ অক্ষের প্রতি পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য ইরানের সর্বোচ্চ নেতা, সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। হামাসের মুখপাত্র বলেন, সাম্প্রতিক যুদ্ধে প্রতিরোধের যোদ্ধারা বায়তুল মুকাদ্দাসে ইহুদিবাদী ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে এবং যুদ্ধের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে তেল আবিবকে যুদ্ধবিরতিতে বাধ্য করেছে। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 41 মিটার ব্যান্ডে। বাংলাদেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ব্যবস্থাপনার দায়িত্ব নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ব্যবস্থাপনার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে এ ব্যাপারে কাজ শুরু হয়ে গেছে। আজ বুধবার আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক। তিনি বলেন, কোনো নাগরিক জাতীয় পরিচয়পত্রের জন্য কিংবা সংশোধনের আবেদন করলে তাকে 1 মাসের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে। দেয়া সম্ভব না হলে কেন দেয়া যাবে না সেই বিষয়টিও লিখিতভাবে সংশ্লিষ্ট নাগরিককে জানাতে হবে। মন্ত্রী জানান, নির্বাচন কমিশনের দায়িত্ব ভোটার তালিকা তৈরি করা, জাতীয় পরিচয়পত্র করার মতো সক্ষমতাও তাদের নেই, পৃথিবীর কোনো দেশে এমন নিয়মও নেই। তবে সরকারের এই সিদ্ধান্ত প্রসঙ্গে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আজ তার লিখিত বক্তব্যে আশঙ্কা প্রকাশ করেছেন, জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ অন্যত্র স্থানান্তর সামগ্রিক নির্বাচনী ব্যবস্থাপনায় অন্তিম যাত্রার আয়োজন, জনবল সহ জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা হচ্ছে নির্বাচন কমিশনের কফিনে সর্বশেষ পেরে। আজ বুধবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র স্থানান্তর সম্পর্কে আমার বক্তব্য শীর্ষক লিখিত বক্তব্যে তিনি বিষয়টিকে সংবিধান পরিপন্থী উল্লেখ করে বলেন, সংবিধানের 108 ধারার 4 উপধারায় বলা হয়েছে, নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীন হবেন। এটি কমিশনের জন্য রক্ষা কবচ হলেও নির্বাচন কমিশনের স্বাধীনতা এখন কোথায়?
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরছি বিশেষ সংবাদে। ভারতে করোনার প্রকোপে কাজ হারিয়ে মানুষজনের আর্থিক দুরবস্থা যে কোন পর্যায়ে পৌঁছেছে তা বিজেপি শাসিত গুজরাটের দিকে লক্ষ্য করলে বোঝা যাবে। গণমাধ্যমে প্রকাশ, এখানে গৃহবধূ এমনকি অবিবাহিত তরুণীরাও গর্ভ ভাড়া দিয়ে সারোগেট মা হতে বাধ্য হচ্ছেন। সম্প্রতি এ ধরনের করুণ কাহিনী প্রকাশ্যে এসেছে। গণমাধ্যমে প্রকাশ, করোনা পরিস্থিতির কারণে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারাচ্ছেন অনেকে, এজন্য মহিলারা গর্ভ ভাড়া দিতে বাধ্য হচ্ছেন। গুজরাটে এরকম ২০ থেকে ২৫টি ঘটনা প্রকাশ্যে এসেছে। গুজরাটের পূর্ব আহমেদাবাদে ২৩ বছর বয়সী এক করতে যেত, কিন্তু কাজ বন্ধ হওয়ার কারণে তার সামনে সংসার চালানোর সমস্যা তৈরি হয়েছিল। এ সময় একজন তাকে সারোগেট মা হওয়ার পরামর্শ দেন। তার ওই রাস্তা ঠিক বলে মনে হওয়ায় তিনি এখন এক দম্পতির সন্তানের সারোগেট মা হতে চলেছেন। সংসারের খরচ চালাতে মহিলারা ওই পথ বেছে নিয়েছেন বলে জানা গেছে। আশ্চর্যের বিষয় হল তাদের মধ্যে কিছু অবিবাহিত নারীও রয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনে ৯৪২৪ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১৩৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর সূত্রে আজ একথা জানানো হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনে ৯৪২৪ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১৩৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর সূত্রে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় ওই তথ্য প্রকাশ্যে এসেছে। এদিকে আজ বুধবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ ICMR এর মহানির্দেশক বলরাম ভার্গব বলেন, বুধবার দেশের কমপক্ষে ৩৫০ জেলায় সংক্রমণের হার ৫% নিচে রয়েছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থনৈতিক সংস্থা নীতি আয়োগের সদস্য ভিকে পল বলেন, আমরা কোভিডের দ্বিতীয় ঢেউয়ের শিখর বেশ কিছুদিন আগে পেরিয়ে এসেছি। দেশ জুড়ে সংক্রমণ কমছে, কিন্তু মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো বিধিনিষেধ মেনে চলতে হবে। এদিকে করোনা ভ্যাকসিন প্রদান প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের বন্দী মুক্তি কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ভানু সরকার আজ বুধবার রেডিও তেহরানকে বলেন,
আমাদের দাবি হচ্ছে যে সরকার টিকা নিয়ে তো ইতিমধ্যে বিভিন্ন কোর্টে, বিভিন্ন মহলে, সামাজিক মাধ্যমে বুদ্ধিজীবীরা তারা টিকার এই দাম এই সমস্ত বিষয়ে প্রচুর আলোচনা হচ্ছে এবং বিস্তর রাজ্য সরকার কিনতে গেলে এক রেট, কেন্দ্র সরকার কিনবে আর এক রেটে, ফলে কিভাবে সম্পূর্ণ টিকাকরণ হবে, এই নিয়ে বিস্তর ধোয়াশা। এই ধোয়াশার পরিষ্কার একমাত্র কেন্দ্র সরকারই করতে পারে এবং কেন্দ্র সরকারের দায়িত্ব এই ধোয়াশা পরিষ্কার করা,
বলছিলেন ভানু সরকার। পশ্চিমবঙ্গে গতকাল মঙ্গলবার ১৩১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল। এ নিয়ে রাজ্যটিতে এ পর্যন্ত মোট ১৩,৮৫১ জন সংক্রমিত এবং মোট ১৫,৬৭৮ জন করোনা রোগীর মৃত্যু হল,
বলছিলেন আমাদের কলকাতার প্রতিনিধি। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান বলেছেন, আমেরিকা যদি তুরস্ককে কোণঠাসা করার চেষ্টা করে তবে ওয়াশিংটন তার অত্যন্ত ভালো এক বন্ধুকে হারানোর ঝুঁকিতে পড়বে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের মাত্র দুই সপ্তাহ আগে মঙ্গলবার এরদোগান এই মন্তব্য করলেন। ১৪ জুন ব্রাসেলসে সামরিক জোট নেটোর সম্মেলনের ফাঁকে বাইডেন ও এরদোগান বৈঠক করবেন। এটি হবে দুই নেতার মধ্যে প্রথম বৈঠক। নেটোর দুই সদস্য যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে সম্পর্কে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনাসহ নানা ইস্যুতে দুই দেশের মধ্যে মত পার্থক্য সৃষ্টি হয়েছে। গতকাল তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম TRT কে দেয়া এক সাক্ষাৎকারে এরদোগান বলেন, যারা তুরস্ককে কোণঠাসা করছে তারা অত্যন্ত ভালো এক বন্ধু হারাবে। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাব্রো বলেছেন, তার দেশ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কিনতে ভারত বদ্ধপরিকর এবং দেশটির কাছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ ব্যবস্থা হস্তান্তর করা হবে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছে রেডিও তেহরান থেকে আজকের বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। We'll be right back. থেকে আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান সে দেশের একটি বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে ফের মিথ্যা ভিত্তির অভিযোগ তুলে পশ্চিম এশিয়ায় হস্তক্ষেপ ও অস্থিতিশীলতার জন্য ইরানকে অভিযুক্ত করেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজান হুসাইন।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান সেদেশের একটি বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে ফের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে পশ্চিম এশিয়ায় হস্তক্ষেপ ও অস্থিতিশীলতার জন্য ইরানকে অভিযুক্ত করেছেন। সম্প্রতি কুয়েতের যুবরাজ মার্শাল আহমদ জাবের আল সাবার সৌদি আরব সফরকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে অভিযোগ আরোপ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। ইরানের বিরুদ্ধে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগকে কয়েকটি দিক থেকে মূল্যায়ন করা যায়। প্রথমত, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ইরানের বিরুদ্ধে সরাসরি বিষোদগার করে মার্কিন সরকারের সঙ্গে সমন্বয় করে ইরানের উপর আরও চাপ সৃষ্টির জন্য কুয়েত ও সৌদি আরব চেষ্টা চালাবে বলে আশা প্রকাশ করেছেন। তার এই বক্তব্য থেকে বোঝা যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা সম্প্রতি ইরান সহ প্রতিবেশী সব দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠায় যে আগ্রহ প্রকাশ করেছিলেন তা থেকে তারা সরে এসেছেন এবং ফের ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারে মেতে উঠেছেন। দ্বিতীয়ত, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ইরান বিরোধী বক্তব্য থেকে বোঝা যায় এ অঞ্চলের অন্য আরব দেশগুলো সৌদি আরবের কাছে নিজেদের স্বাধীনতা বিকিয়ে দিতে প্রস্তুত নয়। তৃতীয় বিষয়টি হচ্ছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ইরান বিরোধী বক্তব্য যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দৃষ্টিভঙ্গির ঠিক উল্টো। এ থেকে বোঝা যায় অন্য দেশের ব্যাপারে সৌদি কর্মকর্তাদের মধ্যে দৃষ্টিভঙ্গিগত মতপার্থক্য রয়েছে। চতুর্থ বিষয়টি হচ্ছে, তিনি এমন সময় ইরানের বিরুদ্ধে বক্তব্য দিলেন যখন সম্প্রতি ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা কুদস শহর ও গাজায় ইসরায়েলি আগ্রাসনের দাঁত ভাঙার জবাব দিয়েছে এবং ইরান থেকে শুরু করে ইরাক, সিরিয়া, ইয়েমেন ও লেবাননের প্রতিরোধ শক্তিগুলো বিজয়ের ধারা অব্যাহত রেখেছে। পঞ্চম বিষয়টি হচ্ছে, সম্প্রতি ইয়েমেনের যোদ্ধারা সৌদি আরবের বিরুদ্ধে সফল সামরিক অভিযান চালানোর পর এটাই প্রথম রিয়াদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইরানের বিষয়ে বড় ধরনের প্রতিক্রিয়া। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হলেও ইয়েমেনিদের হামলায় সৌদি সেনারা লজ্জাজনকভাবে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করায় সৌদি কর্মকর্তারা খুবই ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েছে। এ অবস্থায় অযথা ইরানের বিরুদ্ধে বিষোদগার না করে সৌদি কর্মকর্তাদের উচিত ইয়েমেনের হুথি সমর্থিত সরকার ও তাদের নিয়ন্ত্রিত সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনীর শক্তির বিষয়টি উপলব্ধি করা এবং ইয়েমেনে গণহত্যা বন্ধ করা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
বাংলাদেশ প্রসঙ্গ, বাংলাদেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। নতুন সংখ্যা বাড়িয়েছে করোনার ভারতীয় ভেরিয়েন্ট। ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্থানীয়ভাবে চিকিৎসার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি বলেছে দেশে করোনা পরিস্থিতির অবনতি ঘটছে, তাই সংক্রমিত জেলায় আন্তঃজেলা গণপরিবহন বন্ধের সুপারিশ করেছে তারা। করোনা বিস্তার রোধে খুলনায় জারি করা হয়েছে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। নওগাঁ পৌরসভা এবং নিয়ামতপুর উপজেলায় বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় আরও 34 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12,694 জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন 1,988 জন। ওদিকে রাজশাহী বিভাগে আরও 3 জেলায় বেড়েছে সংক্রমণ। নাটোর, নওগাঁও এবং জয়পুরহাটে শনাক্তের হার বেড়েছে টানা 3 দিন। এর মধ্যে নওগাঁয় সবচেয়ে বেশি 39%। এর আগে চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ বাড়ায় আরো 7 দিন লকডাউন বাড়ানো হয়েছে। রাজশাহী জেলা সিভিল সার্জন কাইয়ুম তালুকদার বলেছেন স্থানীয় অধিবাসীদের মাঝে করোনা নিয়ে একরকম গাছাড়া ভাব থাকার কারণে অসতর্কতা থেকে সংক্রমণ বাড়ছে। তবে ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
নবাবগঞ্জ বা শিবগঞ্জ বা সোনামুদ্দিদের যে রোগীগুলা ওইখানে যদি আমরা চিকিৎসার ব্যবস্থা এনশোর করতে পারি, তাহলে তারা রাশিয়া আসছে না, তাদের স্বজনরা রাশিয়া আসছে না, তাহলে রাশিয়ার লোকগুলো নিরাপদ থাকছে।
ওদিকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পর এর প্রভাব পড়েছে সীমান্ত জেলার নওগাঁতেও। গত চব্বিশ ঘন্টায় জেলায় 197 জনের নমুনা পরীক্ষায় 67 জন করোনায় আক্রান্ত হয়েছে। এই অবস্থায় নওগাঁ পৌরসভা এবং নিয়ামতপুর উপজেলায় বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলন ডেকে জেলা প্রশাসক হারুনুল রশিদ এই লকডাউন ঘোষণা করেন। অপরদিকে দক্ষিণ পশ্চিমের বিভাগ খুলনাতেও সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনক হারে। এখানে তিন দিনের হিসাবে শনাক্তের হারে এগিয়েছে খুলনা জেলা। সর্বশেষ সংক্রমণের হার পাওয়া গেছে 49%। এরপরে সাতক্ষীরায় 38, যশোরে 29 এবং কুষ্টিয়ায় 14% রোগী শনাক্ত হয়েছে। এই অবস্থায় করোনা সংক্রমণ রোধে খুলনায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী 4 জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি এবং খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক জানান, করোনা সংক্রমণ রোধে জেলায় লকডাউনের প্রয়োজন নেই, বিধিনিষেধ থাকবে। তবে খুলনা মহানগরীর সদর থানা, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় সব ধরনের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
প্রতিবেদনটি শুনলেন। বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরানের প্রতিরক্ষা শিল্পের তরুণ বিজ্ঞানীরা চোখ ধাঁধানো সাফল্য অর্জন করেছেন, জানালেন সামরিক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। তিউনিশিয়া নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে হামাস মুখপাত্রের সাক্ষাৎ প্রতিরোধ যোদ্ধাদের পৃষ্ঠপোষকতা দেয় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। এবং বাংলাদেশে এনআইডি ব্যবস্থাপনার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তরের নির্দেশ তীব্র সমালোচনা করলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Oh,